पल वाला हर चार सू है नारे तकदीर का, जाग उठा है मुसलमान वादिये कश्मीर का, जुर्रत फारूक हैदर हौसला शब्बीर का, मौत का कुछ खौफ है दिल में नदारो गीर का, या शहादत पाएंगे या होंगे अब हम कामयाब, लाएंगे इस मुल्क में इस्लाम का हम इनकलाब, इस्लाम का हम
इनकलाब। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन, वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम, अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। मेरा नाम फैसल इशफाक भट्ट है और मेरा ताल्लुक़ मकबूज़ा कश्मीर के इलाके श्रीनगर से है। आज मैं कुछ अपना हाल दिल और अपनी जहादी ज़िंदगी का बेइज़्निल्लाह अहवाल आपके सामने बयान करने की सआदत हासिल कर रहा हूँ।
अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन, वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम, अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। আমার নাম ফয়সাল ইশফাক বাট, আমি দখলকৃত কাশ্মীরের শ্রীনগরের অধিবাসী। আজ আমার হৃদয়ের কিছু কথা এবং জিহাদি জীবনের কিছু অবস্থা আল্লাহর ইচ্ছায় আপনাদের সামনে পেশ করার সৌভাগ্য অর্জন করছি। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, তিনি যেন আমাকে হক কথা বলা এবং তার উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। আমি বলেছি যে আমার জন্ম জম্মু ও কাশ্মীরের মূল শহর শ্রীনগরে এবং এখানেই আমি প্রতিপালিত হয়েছি। আমরা ছোটবেলা থেকেই কখনো কারফিউ, কখনো দোকানপাট এবং ধনসম্পদ লুট, কখনো নিজের পিতামাতা এবং বোনদের ইজ্জত লুণ্ঠিত হতে দেখেছি, কখনো বা স্বাধীনতাকামী যুবক ভাই এবং স্বাধীনতা আন্দোলনের দায়িত্বশীল সম্মানিত ব্যক্তিদেরকে লাঠির আঘাতে জর্জরিত হয়ে জেলে যেতে দেখেছি। ভারতীয় সেনাবাহিনী, গোয়েন্দা বিভাগ এবং পুলিশ সন্দেহের ভিত্তিতে যা কি ইচ্ছা তাকে তুলে নিয়ে যেত। টর্চার সেলের ভয়ানক কাহিনীগুলো সর্বত্র শোনা যেত।
और ये 1992 का वक्त था कि हमारे दिल में इस सब जुल्म व सितम और निज़ाम बातिल के ख़िलाफ़ इंतकाम लेने और निज़ाम इस्लामी की बहारें देखने की तड़प पैदा हुई। एक ऐसा निज़ाम जिसमें मज़लूम को इसका हक दिया जाए और ज़ालिम का हाथ रोका जाए।
1992 साल, আমার বয়স তখন 15 বা 16। আমার হৃদয়ে তখন এ সকল জুলুম নির্যাতন এবং মালাউন প্রশাসনের বিরুদ্ধে প্রতিশোধ স্পৃহা জেগে উঠেছিল এবং ইসলামী শাসন ব্যবস্থার বসন্ত দেখার জন্য আমার হৃদয় ছটপট করছিল। ইসলামী শাসন ব্যবস্থা এমন এক ব্যবস্থা যেখানে মজলুমকে তার হক দেওয়া হয় এবং জালিমের হাত প্রতিহত করা হয়, যেখানে থাকে না কোনো দুশ্চিন্তা। কিন্তু এই সময় পর্যন্ত আমাদের সামনে সুস্পষ্ট কোনো পথ ছিল না। এরপর যখন কলেজে পড়া শুরু করলাম এবং বিএসসি করছিলাম, তখন আমার কর্ণকুহরে এই জুলুম থেকে মুক্তির আসল দাওয়াত পৌঁছে। যে পথ আমাদের সামনে স্পষ্ট ছিল না, এই দাওয়াতের মাধ্যমে তা স্পষ্ট হয়ে যায়। দাড়ি ভাই আমাদের সামনে এই আয়াত তেলাওয়াত করেন,
ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا।
বলা হয়েছে যে তোমরা কেন ওই সকল দুর্বল নারী পুরুষ ও বাচ্চাদের জন্য আল্লাহর পথে লড়াই করছো না, যারা বলছে হে আমাদের রব, আমাদেরকে এই জনপদ থেকে বের করুন যেখানকার অধিবাসীরা জালিম। আপনি নিজের পক্ষ থেকে আমাদের জন্য কোনো অভিভাবক পাঠান এবং নিজের পক্ষ থেকে কোনো সাহায্যকারী বানিয়ে দিন। এই আয়াতে বলা হয়েছে যে তোমরা কেন আল্লাহর পথে লড়াই করছো না, সুতরাং আল্লাহর রাস্তায় এই সব কিছু করতে হবে, এজন্যই জীবন এবং মরণ। এই বাক্যগুলো আমাদের জন্য ভিত্তি হয়ে গেল, পথের আলো এবং দৃষ্টান্ত স্বরূপ হয়ে গেল।
হম ক্যা চাহতে আজাদি হিন্দুস্তান কে জুলুম সে, হিন্দুস্তান কি জালিম হুকুমত সে আজাদি, হর না ইনসাফি সে আজাদি, انسانوں کی غلامی سے آزادی, انسانوں کے بنائے نظاموں سے آزادی, سیکولرزم سے آزادی, نیشنلزم سے آزادی، ڈیموکریسی سے آزادی، کمیونزم سے آزادی، ہر ازم سے آزادی، بندوں کی غلامی سے نکل کر اللہ کی غلامی میں آنے کی آزادی۔
ہم کی چاہیے স্বাধীনতা, ভারতের জুলুম এবং জালিম প্রশাসন থেকে স্বাধীনতা, প্রত্যেক অন্যায় থেকে স্বাধীনতা, মানুষের দাসত্ব থেকে স্বাধীনতা, মানুষের তৈরি শাসন ব্যবস্থা থেকে স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র, কমিউনিজম সহ সকল ব্যবস্থা থেকে স্বাধীনতা, মানুষের দাসত্ব থেকে বের হয়ে আল্লাহ তাআলার দাসত্বের স্বাধীনতা। আসল স্বাধীনতা তো আল্লাহর দাসত্বেই রয়েছে। এটি এমন দাসত্ব যা সকল দাসত্ব থেকে মুক্তি দেবে। আল্লাহর দাসত্ব হল তার শরিয়তের আনুগত্য, আর এই আনুগত্যেরই অন্তর্ভুক্ত হল শরিয়াহ বাস্তবায়নের জন্য জিহাদ ফি সাবিলিল্লাহির চেষ্টা, যার উদ্দেশ্য হল আল্লাহর কালেমা বুলন্দ করা, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো সন্তুষ্টি উদ্দেশ্য না করা। আল্লাহর অনুগ্রহে শুরু থেকেই আমরা এমন কিছু সাথী এবং অভিভাবক পেয়েছি যারা আমাদের সামনে আল্লাহর জন্য বাঁচা এবং আল্লাহর জন্য মরার দৃষ্টান্ত পেশ করেছেন। কাশ্মীরি মুজাহিদদের কমান্ডার এবং অভিভাবক শহীদ গাজী বাবা রহিমাহুল্লাহ আমাদেরকে বিভিন্ন এজেন্সি থেকে মুক্ত হয়ে শরীয়ত নীতিমালার ভিত্তি, জিহাদি স্ট্র্যাটেজি, কর্মপদ্ধতি, পরিকল্পনা এবং শরীয়ত জিহাদি তরবিয়ত অনুযায়ী আমাদেরকে তরবিয়ত দেন।
বান্দিপুরা মে মুজাহিদিন কা এক মরকজ থা জিসে হাম বেস কাহা করতে থে। ইস মরকজ কে আমির, উস্তাদ ওর মুরব্বি গাজী বাবা থে। یہاں ہم نے سب سے پہلے بنیادی عسکری تربیت حاصل کی۔ اسی عسکری تربیت کے ساتھ غازی بابا نے ہمیں کچھ بنیادی دینی اور شرعی۔
بانڈی پورا علاقے আমাদের একটি মার্কাজ ছিল যাকে আমরা বেজ বলতাম। এই মার্কাজের আমির এবং উস্তাদ ছিলেন গাজী বাবা রহিমাহুল্লাহ। এখানে সর্বপ্রথম আমরা মৌলিক সামরিক ট্রেনিং গ্রহণ করি। সামরিক ট্রেনিংয়ের সাথে সাথে গাজী বাবা রহিমাহুল্লাহ আমাদেরকে কিছু দিনী এবং শরীরী বিধানও শিক্ষা দিয়েছেন। তিনি আমাদেরকে জিহাদি দৃষ্টিভঙ্গি এবং উদ্দেশ্য বুঝিয়েছেন। মৌলিক এ ট্রেনিংয়ের পর আমাদেরকে সামরিক সফল অপারেশনের জন্য শ্রীনগর পাঠিয়ে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, আমরা এখানে কয়েকটি সফল টার্গেট ক্লিনিং বাস্তবায়ন করার সুযোগ পাই। আল্লাহর অনুগ্রহে এ সময় আমরা শহীদ মুজাহিদ শাকির বখশি রহিমাহুল্লাহের সাথে কাজ করতে থাকি। এই বছর এবং পরবর্তী বছর যাবৎ আমরা বিভিন্ন স্থানে সামরিক এবং তরবিয়ত সহ দাওয়াতের কাজ করতে থাকি। গাজী বাবা আমাদের আমির ছিলেন এবং তারই নেতৃত্বে আমরা এসব কাজ করছিলাম। আল্লাহর অনুগ্রহে গাজী বাবার অনেক কাছাকাছি থেকে কাজ করার সুযোগ হয়েছিল। এই নৈকট্য তার ব্যক্তিত্ব ও দৃষ্টিভঙ্গি খুব ভালোভাবে দেখার সুযোগ করে দেয়।
টার্গেট কিলিং কি কারওয়াইয়া হো ইয়া দিগর আসকারি কারওয়াইয়া, ইন সব میں ہدف کے چناؤ کو بہت اہمیت حاصل تھی۔ جس نظریے اور منہج سے واقفیت ہمیں واللہ 10 سال بعد باقاعدہ طور پر القاعدہ میں شامل ہو کر ہوئی۔
ٹارگیٹ کلیننگ ہوک با انہوں کو سامرک آپریشن ہوک سب کھیتر ٹارگیٹ نردھارن چل انیک گروتوپورن بشے যে কর্মপদ্ধতি ও দৃষ্টিভঙ্গি 10 বছর পর আমরা আলকায়দার সাথে সামিল হয়ে নিয়ন্ত্রান্তিকভাবে শিখেছিলাম, গাজী বাবা রহিমাহুল্লাহ 90-এর দশকে তা কাশ্মীরের মুজাহিদদেরকে শিক্ষা দিয়েছিলেন। গাজী বাবা, যিনি ওয়াদিতে 8 বছরেরও অধিক কাজ করেছিলেন, তিনি বলতেন, আল কুফর মিল্লাতুন ওয়াহিদা, ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে বিশ্ব কুফরি শক্তি এক জাতি, আর আমেরিকা হল এদের মাথা। এজন্য কাশ্মীরের স্বাধীনতা এবং মুসলিমদের অধিকার আদায়ে এসব কাফেরদের কাছে তার কোনো প্রত্যাশা ছিল না। বরং তিনি মনে করতেন যে পৃথিবীব্যাপী মুসলিমদের উপর নির্যাতনের জন্য এই আমেরিকাই দায়ী, এর পেছনে সবচেয়ে বড় হাত তারই। এজন্য যা কিছু করার তা উম্মতে মুসলিমা এবং মুজাহিদগণ নিজেরাই করবেন। এ কারণেই যখন 9/11 হামলা হয় তখন তিনি অনেক খুশি হন। তিনি বলতেন, ভারত পরিচালনার মূলে রয়েছে ব্রাহ্মণ, এই ব্রাহ্মণদের অধীনেই রাজ্য চলে। এজন্য লোকসভা এবং রাজ্যসভায় অংশগ্রহণকারী ক্ষমতাশীল ব্যক্তিদেরকে নিশানা বানাতে হবে, জেনারেলদের নিশানা বানাতে হবে এবং সেনাবাহিনীর বড় বড় অফিসার ও পুলিশ বাহিনীর সিনিয়র লোকদেরকে টার্গেট করতে হবে। আলকায়দার মানহাজ বোঝা এবং আলকায়দার সাথে সামিল হওয়ার পর গাজী বাবার কথা আমার খুব স্মরণ হতো। বর্তমানেও বিশেষভাবে কাশ্মীর মুজাহিদিন এবং উপমহাদেশের মুজাহিদদের জন্য গাজী বাবার কর্মপদ্ধতি অনুসরণীয় হয়ে আছে।
আজ ভি মুজাহিদিন কাশ্মীর বিলখসুস ওর বর সগীর কে মুজাহিদিন কে লিয়ে গাজী বাবা কা তরিকা লাই কে পেরভি হ্যা।
কাশ্মীর মুজাহিদিন সাধারণ মুসলিমদের সাহায্য সহযোগিতায় নিজেদের জিহাদ চালিয়ে যাচ্ছিল। কিন্তু 1998-99 মুজাহিদদের মাঝে মতানৈক্য শুরু হয়। বিভিন্ন তানজিমগুলো ভেঙে নতুন নতুন তানজিম সৃষ্টি হতে থাকে। দুর্ভাগ্যক্রমে মৌলিক কর্মপদ্ধতির বিরুদ্ধেও বিভিন্ন তানজিম দাঁড়িয়ে যায়। আর এসব মতানৈক্যের পেছনে মূল চাবিকাঠি নাড়ছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা। এই সংস্থা নিজেদের স্বার্থে জিহাদি তানজিমগুলোর মাঝে ফাটল সৃষ্টি করেছিল। আমি সামনে এদের বিবরণ দেব ইনশাআল্লাহ। পারস্পরিক এই বিরোধগুলো ছিল খুবই শক্তিশালী। আমরা এসবের কারণে খুবই চিন্তিত ছিলাম। এই সময় পরিস্থিতির কারণে আমাদের এবং গাজী বাবার মাঝে বিশাল দূরত্ব তৈরি হয়ে যায় এবং সিকিউরিটির বিষয়গুলো বাধা সৃষ্টি করে। আমাদের পারস্পরিক সাক্ষাতের কোনো রাস্তা ছিল না। 90-এর দশকের শেষের দিকে আমার অন্য এক তানজিমি ভাইয়ের সাথে আমাদের প্রশিক্ষণ এবং শিক্ষাদীক্ষার ব্যাপারে কথা হয়। সামরিক ও কৌশলগতভাবে জিহাদের উন্নতি সাধনের লক্ষ্যে অভিজ্ঞতা অর্জনের জন্য আমরা পাকিস্তানে যাওয়ার ইচ্ছা করলাম। আমাদের মাথায় এই বিষয়টিও কাজ করছিল যে পাকিস্তান একটি ইসলামিক রাষ্ট্র, তাই সেখানে হিজরত করাও দরকার। এই কারণেই অনেক চেষ্টার পর 2001 সালে আমি অন্যান্য সাথীদের সাথে পাকিস্তানে হিজরত করি। কিন্তু এখানে পৌঁছার সাথে সাথেই কাশ্মীর জিহাদের সাহায্যকারী বাহিনী এবং আইএসআইয়ের স্বরূপ উন্মোচিত হতে থাকে। এখানে ইসলামের কতটুকু বাস্তবায়ন আছে তাও দৃষ্টিগোচর হতে থাকে। লাগাতার 5 দিন এবং 5 রাত প্রচণ্ড ঠান্ডায় 6-6 ফুট বরফে আচ্ছাদিত উঁচু উঁচু পাহাড়গুলো পদব্রজে অতিক্রম করে আমরা এলওসি নামক স্থানে পৌঁছলাম। আমরা যে তানজিমের সাথে সম্পৃক্ত ছিলাম সে তানজিম আমাদের জন্য একজন রাহবারের ব্যবস্থা করেছিলেন। পরবর্তীতে জানতে পারলাম এই রাহবার অধিকাংশ সময় পাকিস্তানি এজেন্সিগুলোর হয়ে কাজ করে, যে টাকার বিনিময়ে কাজ করে। জিহাদের ব্যাপারে তার সামান্য সহানুভূতি নেই। এই রাহবারগণ মুজাহিদদেরকে ঐরূপভাবে হাঁকিয়ে নেয় যেমন বকরি বা বেড়ার পালকে হাঁকিয়ে নেওয়া হয়। এদের হাতে লাঠি থাকে যা দিয়ে হিজরতকারী মুজাহিদদের ওপর আঘাত করতে থাকে। হ্যাঁ, গাইডদের খুব কম সংখ্যক লোক এমন আছে যারা মুজাহিদদের সাথে সাধারণ মানুষের মতো আচরণ করে। কাশ্মীর থেকে পাকিস্তানে হিজরত করে আসা হাজারো মুজাহিদ এই এজেন্সিগুলোর গাইড এবং তাদের বাহিনীর সহযোগিতার স্বরূপ জানতে পারে এবং তারা এদের অমানবিক আচরণের ব্যাপারে সাক্ষী। গাইডদের হাতে লাঠির আঘাতে জর্জরিত মজলুম এবং কিছু জালিম গাইডদের হাতে জবাই হয়ে শহীদ হয়ে যাওয়া এবং বরফে পুঁতে যাওয়া ঠান্ডা দেহগুলো কাল কেয়ামতের দিন এই নামধারী দরদিদের কলার চেপে ধরবে। এখানে পৌঁছে আমাদের 6 সাথীর অবস্থাও এরকম ছিল যে পায়ের নিচে ঠান্ডার কারণে প্রাণ ছিল না, কারো পায়ের গোড়ালি জ্বলে গিয়েছে, কারো আঙ্গুল ছিল না। আমি নিজেও যখন জুতা খুলি তখন দেখতে পেলাম পায়ের আঙ্গুল আছে কিন্তু নখ নেই, আর এজন্য বহুদিন যাবৎ চিকিৎসা নিতে হয়েছিল। এছাড়াও 6 জন মুজাহিদের আরেকটি গ্রুপের কাহিনী এরকম ছিল যে গাইড তাদেরকে কয়েকদিন এবং কয়েক রাত সফর করানোর পর যখন বর্ডার পার করালো তখন গাইড তাদেরকে বলল সামনে পাকিস্তানি সেনাবাহিনীর চেকপোস্ট। এটা শোনার সাথে সাথেই খুশিতে আত্মহারা হয়ে একসাথে বরফের উপর শুয়ে পড়লেন, কারণ এখন আর কোনো ভয় নেই। ইনি মূলত পাকিস্তানি ছিলেন এবং জিহাদের উদ্দেশ্যে কাশ্মীর গিয়েছিলেন, এখন নিজ ভূমিতে ফিরে এসেছেন। বাকি সাথীরা চেকপোস্টে পৌঁছল। সেখানে পাকিস্তানি সেনাবাহিনীর একজন মেজর ছিল। সে বলল দ্রুত কাগজে এন্ট্রি করো যে তোমরা কতজন ছিলে এবং কে কে ছিলে। তারা সকলেই নিজের পরিচয় দিল এবং বলল যে আমরা মোট 6 জন ছিলাম। মেজর জিজ্ঞাসা করলেন তোমরা তো 5 জন আছো, আরেকজন কোথায়? তারা বলল সে পাকিস্তানে পৌঁছায় খুশিতে বরফের উপর শুয়ে গেছে। এটি শুনে মেজর কোনো প্রতিক্রিয়া ছাড়াই বললেন সে তো মরে গেছে। সে নিজের অধীনস্থ একজনকে তার লাশ তুলে নিয়ে আসার জন্য বলল। যখন সে তার লাশ তুলে নিয়ে আসলো তখন দেখা গেল যে এই মুহাজির মুজাহিদ বাস্তবেই শহীদ হয়ে গেছেন এবং তার লাশে নিয়ে আসা হয়েছে। মূলত ঠান্ডা ছিল প্রচুর, তাপমাত্রা ছিল শূন্যের কোঠায়। ওই সাথীদের দেহ পায়ে হেঁটে আসার কারণে গরম ছিল, আর এই ভাই তৎক্ষণাৎ বরফের ওপর শুয়ে পড়ায় তার দেহ পুরো ঠান্ডা হয়ে যায়। আল্লাহ তাআলা সেই ভাইয়ের উপর রহম করুন এবং তাকে শহীদদের কাতারে শামিল করুন।
ইবতিদাই তাজরুবাত সে হি হাম পর জিহাদে কশ্মীর কে নাম নিহাদ মাউনিন কি হকীকত ওয়াজিহ হো গই। মুঝে আব সমঝ মে আনা শুরু হুয়া কি গাজী বাবা কিউ পাকিস্তান কি এজেন্সিয়ো কে খিলাফ থে।
প্রাথমিক অভিজ্ঞতার মাধ্যমেই আমাদের কাছে কাশ্মীর জিহাদের নামধারী সহযোগিতার স্বরূপ উন্মোচিত হয়ে যায়। এখন আমার বুঝে আসছে যে গাজী বাবা কেন পাকিস্তানি এজেন্সি সমূহের বিরোধী ছিলেন, আর এই কারণেই তিনি কাশ্মীরি ট্রেনিং ক্যাম্প পরিচালনা করে সামরিক ট্রেনিং দিতেন। যদিও এই সামরিক ট্রেনিং উপকরণ ও যোগ্যতার দিক থেকে অনেক কম ছিল। গাজী বাবাকে জানে এবং এখনও জীবিত আছে এমন যে কোনো ভাই এই কথার সাক্ষী দিবেন যে গাজী বাবা এই এজেন্সিসমূহের প্রতি অসন্তুষ্ট ছিলেন। এছাড়াও আমাদের শহীদ ভাই আফজাল গুরু রাহিমাহুল্লাহ নিজের কিতাব আয়না এর বিভিন্ন স্থানে তার কথা উল্লেখ করেছেন। এখানে এসে আমরা একটি প্যাঁচে পড়ে যাই এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিলাম যে আল্লাহ আমাদের জন্য বের হওয়ার পথ খুলে দেন। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুলও করেন আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে মুজাহিদদের এই তানজিমগুলোতে তখনও এবং এখনও একটি বড় অংশই মুখলিস যুবকদের দ্বারা পূর্ণ, যারা এই ধোকাবাজ এজেন্সিগুলোকে ইসলামের সহযোগী মনে করে। যদি এ সকল মুখলিস মুজাহিদদের কথা বলি তাহলে বলতে হয় যে এ সকল হজরতগণ তাদের সামনে অপারক। এজেন্সিগুলো তাদেরকে বেষ্টন করে রেখেছে, তাদেরকে ফাঁদে ফেলে রেখেছে। আমরা এই তানজিমগুলোকে এজেন্সিগুলোর হাতে বন্দক হিসেবে দেখেছি, মুজাহিদদের হাতগুলো বেঁধে রাখা হয়েছে। আমি নিজেই এই বিষয়ের সাক্ষী, বরং আমি নিজেও এটিতে শরিক ছিলাম। 2005 সালে যখন আমি পাকিস্তানে ছিলাম তখন কাশ্মীরে কাজ করে এমন একটি তানজিমের সাথে যুক্ত ছিলাম। আমরা গাজী বাবার লক্ষ্যগুলো নিয়ে কাজ করতে চাচ্ছিলাম। সব কিছুর প্রস্তুতি এবং প্রশিক্ষণ সহ সম্পূর্ণ সেটিং হয়ে গিয়েছিল, অস্ত্র পৌঁছে দেওয়া হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে আমাদের তানজিমের এখানকার দায়িত্বশীল বললেন, আমরা এমন কাজ করতে দিতে পারি না, এজেন্সির পক্ষ থেকে এমন কাজের পারমিশন দেওয়া যাবে না, কারণ এমন কাজে আমাদের রাষ্ট্রীয় পরিস্থিতি খারাপ হয়ে যাবে। এবং তারা আরও বলল যে এতে পাকিস্তানের বিভিন্ন সমস্যা হবে। এজেন্সিগুলোর নিকট জিহাদের উদ্দেশ্য আল্লাহর কালেমাকে বুলন্দ করা বা কাতিলু আইম্মাতাল কুফর, অর্থাৎ কুফর নেতাদের হত্যা করো, এর পরিবর্তে রাষ্ট্রীয় স্বার্থ এবং বৈদেশিক পলিসি ছিল। আমরা যখন দেখছি যে আফজাল গুরু এবং গাজী বাবার মতো মুজাহিদদের একটি টার্গেট হল ইন্ডিয়ান পার্লামেন্ট, এখানে সেই লক্ষ্যেই কাজ করা হয়েছে যা আমরা পেছনে উল্লেখ করেছি। যদিও আমি তখন তাদের সাথে ছিলাম না, কিন্তু গাজী বাবাকে যতটা কাছ থেকে জেনেছি তার ভিত্তিতে বলতে পারি এটি আমার অভিজ্ঞতা। আমার ধারণা যে এই অপারেশনের শুরু থেকে টার্গেট পূর্ণ হওয়ার আগ পর্যন্ত এই মহান দুই মুজাহিদ এজেন্সিসমূহ থেকে কোনো ধরনের সাহায্য নেননি, তাদেরকে কোনো ধরনের সংবাদও দেননি। অন্যথায় নিঃসন্দেহে এই পাকিস্তানি এজেন্সি এবং তাদের নামধারী অনুগ্রহকারী এই অপারেশনকে ব্যর্থ করে দিত। আপনি দেখেছেন যে ইন্ডিয়ান পার্লামেন্টে হামলার লক্ষ্য কী কী ছিল? কিছু নির্বাচিত ব্যক্তি। ওই সময় মুসলিমদের সবচেয়ে বড় দুশ্মন হোম মিনিস্টার এল কে এডওয়ানি, প্রতিরক্ষা মন্ত্রী হ্যারিন পাটক, ইন্ডিয়ান ভাইস প্রেসিডেন্ট কৃষণ কান্তের মতো লোকেরা উপস্থিত ছিল। এরা সবাই তখন ইন্ডিয়ান পার্লামেন্টে অবস্থান করছিল। আমরা কর্মের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করেছি। কাশ্মীর আমরা শুনতাম যে কাশ্মীর পাকিস্তানের শাহরগ, আর আমরা এজেন্সিগুলোকে জিহাদের আনসার বা সাহায্যকারী মনে করতাম। কিন্তু পাকিস্তানে এসে আমরা সঠিকভাবে জানতে পারলাম, আল্লাহর কসম, এটা শুধু জেনারেলদের আভ্যন্তরীণ জাতিসমূহ থেকে সুবিধা গ্রহণ, ব্যাংক ব্যালেন্স এবং স্ট্র্যাটেজিক ডেপথ এর পলিসি, কোনো জিহাদ নয়। এজেন্সিগুলো ঠিক ওইভাবে কাশ্মীরের জিহাদি তানজিমগুলোকে ব্যবহার করতে চাচ্ছে এবং করছেও, যেমন নিজেদের অপরাধ ও কৃতকর্মকে গোপন করার জন্য এই সামরিক বাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তান এবং পরবর্তী বাংলাদেশে 1971 সালে দিনদার লোকদের দ্বারা জিহাদি তানজিমগুলোকে ব্যবহার করেছিল, আর সেখানকার দিনদার লোকেরা আজ পর্যন্ত তাদের সঙ্গ দেওয়ার কারণে শাস্তি ভোগ করছে এবং ফাঁসির কাস্তে ঝুলছে। স্বয়ং এই সামরিক বাহিনী পরবর্তীতে 90,000 সেনা থাকা সত্ত্বেও আত্মসমর্পণ করেছে।
Then, on the command of their own senior officer present, General Mohammad Jamshed, the leaders of Pakistan's defeated army laid their pistols, Sten guns and rifles on the grass in the final token of surrender.
Pakistani establishment ke kuch apne maqasid hai, foreign agenda hai, Hindustan par pressure rakhna chahti hai, ek game hai, policy ka hissa hai, is tarah ke maqasid ke husool ke liye इनको ह्यूमन रिसोर्स की जरूरत है, फुट सोल्जर्स चाहिए।
पाकिस्तानी सामरिक বাহিনীর নিজস্ব কিছু উদ্দেশ্য রয়েছে, বৈদেশিক এজেন্ডা রয়েছে, ভারতের উপর কিছুটা চাপ রাখা, এটি একটি গেম যা তাদের পলিসির অংশ। এই ধরনের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কিছু সহযোগী জরুরি এবং বাহিনী প্রয়োজন, আর এসবের জন্য তারা এমন এক কাজের সহযোগিতা নিয়েছে যেখানে উম্মতে মুসলিমার নতুন যুবকদেরকে ব্যবহার করা হবে। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে যে তিনি যেন এসব এজেন্সির ষড়যন্ত্রগুলোকে ফাঁস করে দেন এবং আমাদের এই তানজিমগুলোতে অবস্থানরত মুজাহিদ ভাইদের জন্য সহজ করে দেন এবং তাদের রাস্তা বের করে দেন। আল্লাহ তাআলা আমাদের পরস্পরের মাঝে একতা দান করেন। আমিন ইয়া রব্বাল আলামিন। আমি বলতে চাচ্ছিলাম যে এ সকল জেনারেলদের ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকা যায়। এ সকল জেনারেলদের উদ্দেশ্য হল নিজের স্বার্থ সিদ্ধি। যদি জেহাদের মাঝে এদের ফায়দা থাকে, তবে এরা সীমান্ত খুলে দেয় এবং অস্ত্রশস্ত্র, গোলা বারুদ এবং লোকজনের যাতায়াতের সবকিছু বৈধ হয়ে যায়।
সুবহানাল্লাহ, মে মিসাল কে তোর পর এক খাইন ওর গদ্দার জেনারেল পারভেজ মুশাররফ হি কি মিসাল পেশ করতা হুঁ।
উদাহরণ হিসেবে আমরা এক গাদ্দার ও প্রতারক জেনারেল পারভেজ মুশাররফের কথা বলছি। কার্গিলের যুদ্ধে সিয়াসিনের মতো কঠিন রণাঙ্গনে মুজাহিদদেরকে বাহিনী হিসেবে নির্বাচিত করা হলো, যেখানে যুদ্ধের কর্মপদ্ধতি ভুল ছিল, তো এ সকল মুজাহিদদেরকে সহায় সম্বলহীন অবস্থায় ছেড়ে দেওয়া হয়।
পারভেজ মুশাররফ জুবান সে ফির ভি ইন মুজাহিদিন কি হিমায়ত করতা রাহা, ফির ইসি নে ইউ টার্ন লিয়া ওর কল কে মুজাহিদ দহশতগর্দ করার দিয়ে।
এবং পারভেজ মুশাররফ আবার মৌখিকভাবে তাদেরকে সাহায্য করতে থাকে। সেই মুশাররফই আবার ইউটার্ন দিল এবং গতকালের মুজাহিদদেরকে আজ সন্ত্রাস আখ্যা দিয়ে দিল। এরপর যখন 10-12 বছর চলে গেল, তখন এই পারভেজ মুশাররফই আবার এই মুজাহিদদেরকে ফ্রিডম ফাইটার অর্থাৎ স্বাধীনতাকামী বলে দিল। বরং 2-3 বছর আগে বিবিসির এক সাক্ষাৎকারে কয়েকটি তানজিমের নাম উল্লেখ করে বলল, এরা জিহাদি এবং আমি তাদের সহযোগী, এরা ফ্রিডম ফাইটার, আর এ সকল জিহাদি তানজিম আমাদের জন্য সর্বোত্তম সহযোগী। এই জেনারেলদের নিকট গুরুত্বপূর্ণ কিছু থাকলে তা হলো নিজেদের স্বার্থ এবং নিজেদের ক্ষমতা।
ইন জেনারেলো কে হা কোই চিজ হাম হ্যায় তো বাস আপনা মুফাদ ওর আপনা ইখতিদার।
9/11 হ্যাজ কমপ্লিটলি ট্রান্সফর্মড অর চেঞ্জ দ্য সিচুয়েশনস। উই ক্যান নট হ্যাভ দ্য সেম আন্ডারস্ট্যান্ডিং প্রি 9/11 অর আফটার 9/11। হোয়াট ইজ দ্য ফ্রিডম স্ট্রাগল বিফোর 9/11 অর আফটার 9/11 ইট ইজ কলড সামথিং ডিফারেন্টলি। উই স্টিল বিলিভ the freedom struggle in Kashmir is a freedom struggle, but if you get nobody's support, so you have to adjust accordingly. I don't mean to say that we abandon because there is a national interest.
General Kiani kehta hai ki humne Kashmir ko abandon kiya hai, tanha kiya, chhod diya hai. Kyun? Isliye ki ab wahan mufad wabasta nahi.
জেনারেল কিয়ানি বলেছেন যে আমরা কাশ্মীরি জিহাদকে সমাপ্ত করে দিয়েছি, ছেড়ে দিয়েছি। কেন? কারণ এখন এখানে কোনো স্বার্থ নেই। এই জিহাদের প্রকৃত কল্যাণকামী এই জেনারেল এবং আইএসআই এর আরও কিছু ব্যক্তি, মেজর হামজা, ব্রিগেডিয়ার রিয়াদ এবং এরকম আরও যারা আছেন তারা নয়, বরং এগুলো জালিয়াতি কিছু নাম। মূলত প্রকৃত কল্যাণকামী হল গাজী বাবা, ভাই আফজাল গুরু, কমান্ডার ইলিয়াস কাশ্মীরি, ইঞ্জিনিয়ার আহসান আজিজ এবং কমান্ডার বুরহান মুজাফর ওয়ানি এর মতো মুজাহিদ। সত্য কথা হল, কাশ্মীর জিহাদের জন্য কল্যাণকামী মানুষ এবং উপযুক্ত মাঠ হল এখন আফগানিস্তানের মাঠ। এখানে ইমারতে ইসলামিয়ার নেতৃত্বে জিহাদি লিপ্ত দলগুলোর মাঝে একটি হল আল কায়দা উপমহাদেশ। গাজী বাবা, আফজাল গুরু এবং বুরহান ওয়ানির চিন্তাধারার রক্ষক হল এই জামাআ, যার অধীনে কাশ্মীর এবং পরে আফগানিস্তানের লড়াইকারী শেখ ইলিয়াস কাশ্মীরি, শেখ আহসান আজিজ, কমান্ডার বদর মনসুর, শেখ হাজি ওয়ালি উল্লাহ, কারি ইমরান, মাওলানা সাইদুল্লাহ, কমান্ডার আফজাল, কমান্ডার খুররাম সাইদ কিয়ানি, রানা উমাইর আফজাল রহমাহুল্লাহ এবং এই ধরনের আরও অনেক মুজাহিদ রক্ত সিঞ্চন করেছে। সুতরাং গাজী বাবা, আফজাল গুরুর মতো মহান মুজাহিদদের চিন্তাধারা আমরা আল কায়দা উপমহাদেশ শাখায় নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। আমরা সাধারণভাবে এখানকার মুজাহিদদের মাঝে, বিশেষ করে কমান্ডারদের মাঝে কাশ্মীর স্বাধীন করা এবং সেখানে শরিয়াহ বাস্তবায়ন করার অস্থিরতা দেখতে পাচ্ছি।
عموماً اور قائدین جہاد میں خصوصاً کشمیر کی آزادی اور وہاں شریعت کے نفاذ کی تڑپ دیکھتے ہیں مجاہدین یہاں اپنے کشمیری بھائیوں سے ملنے کو بے چین ہے
এখানকার মুজাহিদগণ কাশ্মীরি ভাইদের সাথে মিলিত হওয়ার চিন্তায় অস্থির আর অচিরেই তারা নিজেদের কাশ্মীরি ভাইদের সঙ্গী হবেন ইনশাআল্লাহ কাশ্মীরি মোর্চাগুলোতে বসে সেখানকার জালিম ব্রাহ্মণ জালিম সেনাবাহিনী এবং পুলিশকে নিশানা বানাবেন। সেখানকার রণাঙ্গনে রণাঙ্গনে আনন্দের বন্যা প্রবাহিত হবে, শরিয়াহ বাস্তবায়নের বরকতপূর্ণ মেহনতের পতাকা বুলন্দ হবে। সেখানে কোনো বেটি মা বোনের ইজ্জত লুণ্ঠিত করতে কোনো হিন্দু সামনে অগ্রসর হবে না, কোনো সম্মানিত মেয়ের ওড়না ছিনিয়ে নেওয়া হবে না। এখানকার মুজাহিদগণ সেখানকার কোনো নদীনালায় মুসলিমদের লাশ ভাসতে দেখতে চায় না। এখানকার মুজাহিদগণ নিজেদের নির্যাতিত মুসলিম ব্যবসায়ীদের জন্য হিন্দু বণিকদের হাতে লুণ্ঠিত হওয়ার বাজার বন্ধ করতে চাচ্ছেন। মুজাহিদিন ইসলাম কাশ্মীর, উপমহাদেশ, পীর পাঞ্জাল এর চূড়া, লাহোরের শাহী কেল্লা, দিল্লির লাল কেল্লায় পুনরায় ইসলামী পতাকা উড্ডয়নের জন্য গাজওয়াই হিন্দের মোবারক বাহিনী হয়ে রওনা শুরু করেছেন।
মুজাহিদিন ইসলাম কাশ্মীর ও বরিসগির, পীর পাঞ্জাল কি চোটিয়ুঁ, লাহোর কে শাহী কিল্লে ও দিল্লি কে লাল কিল্লে মে ইসলামী আলম কো এক বার ফির লহরানে কে লিয়ে গজওয়া হিন্দ লড়নে ওয়ালি মুবারক ফৌজ বনকর রওনা হো চুকে হ্যায়। واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته।